বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 30 মার্চ, 16 চৈত্র এবং ফার্সি 10 ফারোয়ার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ, ভারত এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। তাজিকিস্তানে হার্ড অব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে করোনার ঝুঁকিতে 29টি জেলা, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর দর্পণে শুনতে পাবেন সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও বিদেশি শ্রমিকদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন অন্য কোনো দেশ হলে 3 বছরের মার্কিন সন্ত্রাসবাদে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ত। শত্রুরা এখন স্বপ্নেও আর ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না, এটা তাদের কল্পনার বাইরে, বলেছেন আইআরজিএসের প্রধান সালামি। বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বহু আহত, দেশব্যাপী করোনায় আরও 42 জনের মৃত্যু। এবং ভারতের তৃণমূল নেতা অভিষেক বলেছেন আমরা জয় বাংলা বললে বাংলাদেশি হয়ে যাই, আর প্রধানমন্ত্রী বললে হয়ে যান দেশপ্রেমিক। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও নজিরবিহীন অপরাধযজ্ঞ এখনও অব্যাহত রয়েছে। তিনি আজ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে একথা বলেন। রুহানি আরও বলেন 3 বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের মধ্যে রয়েছি আমরা। সব বিশেষজ্ঞই এটা নির্দ্বিধায় স্বীকার করছেন যে বিশ্বের অন্য যে কোনো দেশের বিরুদ্ধে এ ধরনের অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে ওই দেশের অর্থনীতি ভেঙে পড়ত। 3 বছর ধরে আমরা এসব সমস্যা মোকাবেলা করে এসেছি। ইরানের প্রেসিডেন্ট বলেন আমেরিকা খাদ্যসহ মৌলিক চাহিদা মেটানোর ক্ষেত্রেও বাধা তৈরি করেছে, এটা ইতিহাসে আমেরিকার জন্য কলঙ্কজনক অধ্যায় হিসেবে থেকে যাবে। অবশ্য এখনও এই অপরাধ তৎপরতা অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস প্রসঙ্গে তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এ ধরনের সংকট এই প্রথম। প্রায় 100 শতক আগে অর্থাৎ 1918 সালের পর 100 বছর পেরিয়ে গেছে, মানুষকে দীর্ঘকাল এ ধরনের মহামারীর মোকাবেলা করতে হয়নি, এখন এটা গোটা বিশ্বের সমস্যায় পরিণত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি বলেছেন, শত্রুরা স্বপ্নেও ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না, কারণ তারা ইরানি জাতির দৃঢ়তা প্রত্যক্ষ করেছে। ইরানিরা যে শত্রুকে পরাজিত করতে সব দিক থেকে প্রস্তুত তারা তা ভালো করেই জানে। ইয়াজদ প্রদেশের শহীদদের স্মরণে আয়োজিত দ্বিতীয় জাতীয় কংগ্রেসে তিনি একথা বলেন। সালামি আরও বলেন, শহীদদের কারণে বিপ্লব দৃঢ়তর হয়েছে এবং ইসলামী ইরানের উপর শত্রুদের আধিপত্য বিস্তারের পথ বন্ধ হয়েছে। আইআরজিসির এই কমান্ডার আরও বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির নেতৃত্বে ইরানে উন্নয়ন অগ্রগতি অব্যাহত রয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে। জেনারেল সালামি বলেন, শাহাদত হচ্ছে বাস্তবতা, সর্বোচ্চ নেতার মতে শহীদরা হচ্ছে শক্তির প্রতীক। শাহাদত ও আত্মত্যাগের সংস্কৃতির কারণে ইরানি জাতি আজ সম্মান মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে। আইআরজিসির প্রধান বলেন, শত্রুরা ইরানি জাতি ও ইসলামী বিপ্লব ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে, তারা সামরিক সংঘাতেও জড়িয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে, তাদের কল্পনাতেও এখন আর ইরানে হামলার বিষয়টি নেই। ইয়েমেন বলেছে, গত ছয় বছর ধরে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর লাগাতার অবরোধের কারণে অন্তত 80,000 মানুষের মৃত্যু হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা। এছাড়া আরও 4.5 লাখ মারাত্মক মানুষ মারাত্মক অসুস্থ, যারা বিদেশে চিকিৎসার জন্য যেতে চান তারা শুধুমাত্র সৌদি আরবের অবরোধের কারণে যেতে পারছেন না এবং দুঃসহ যন্ত্রণা ভোগ করছেন। মন্ত্রণালয় গতকালের সংবাদ সম্মেলনে জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 1,083 ট্রাক ও ট্যাঙ্কার ট্রাক, 4,490 রাস্তা ও সেতু এবং 7,229 গাড়ি ধ্বংস হয়েছে। 2015 সালের মার্চে সৌদি আরব এবং তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ আমেরিকা ও পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালায়। আগ্রাসন শুরুর পর অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারায় তারা ইয়েমেনের বিরুদ্ধে আকাশ, সমুদ্র এবং স্থলপথে সর্বাত্মক অবরোধ দেয়। এতে জনগণের দুর্ভোগ বেড়েছে কিন্তু সৌদি আরব তার লক্ষ্য অর্জন করতে পারেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এর ফলে পুলিশ সহ বহু মানুষ আহত হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
স্বাধীনতা দিবসে পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। নওগাঁয় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। একইভাবে কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। অপরদিকে হেফাজত ইসলামের ডাকা রোববারের হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় পৃথক 6টি মামলা হয়েছে। প্রত্যেকটি মামলায় 25 থেকে 30 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে অবৈধ সরকারের পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে মানুষ হত্যার প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করেছি। সরকার প্রচার চালাচ্ছে, আমরা হেফাজতকে সমর্থন দিয়েছি, উস্কানি তো দিয়েছে সরকার। হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়। ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজতকে নিয়ে বিএনপি জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা সফল হতে দেয়া হবে না। ওদিকে হেফাজত ইসলাম বাংলাদেশের আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে পুলিশের গুলিতে যে হতাহতের ঘটনা ঘটেছে এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশে আজও করোনা আক্রান্ত ৫৫৪২ জন। সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এ সময় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫১৮১ জন। এ পর্যন্ত দেশে মোট ৬,৫,৯৩৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮,৯৯৪ জন। মোট অসুস্থ হয়েছেন ৫,৪০,১৮০ জন। গত ২৪ ঘন্টায় ২৬,৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৮.৯৪%। ভারতের তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার মাটিতে আমরা জয় বাংলা বললে বাংলাদেশি হয়ে যাই, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়ে জয় বাংলা বললে দেশপ্রেমিক হয়ে যান। আজ এক নির্বাচনী জনসমাবেশে একথা বলেন তিনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন, বাংলার মাটিতে আমরা জয় বাংলা বললে বাংলাদেশি বলছে, কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে জয় বাংলা বললে তখন তিনি দেশপ্রেমিক হয়ে যান। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমায় এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি ওই মন্তব্য করেন। বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। বিজেপি আছে দিন বা সুদিন আসার কথা বললেও রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, সরিষা তেল ইত্যাদির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়, মানুষের দুর্ভোগ বেড়েছে বলেও যুব তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। যৌথ নৌমহড়া চালিয়েছে পাকিস্তান ও কাতার। পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, কাতারের হামাদ বন্দর এলাকায় গতকাল এই মহড়া চালানো হয়েছে। তুরস্কের আনাতোলি বার্তা সংস্থা এসব তথ্য জানিয়েছে। এই মহড়ায় কাতারের তিনটি জাহাজ ও বিমান এবং পাকিস্তানের দুটি জাহাজ অংশ নিয়েছে। পাকিস্তানের নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও সম্পর্ক জোরদার করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছিল। গত মাসেও কাতার, পাকিস্তান, আমেরিকা, জাপান, ওমান ও রাশিয়া এডেন উপসাগর ও আরব মহাসাগরের উত্তর অংশ যৌথ মহড়া চালিয়েছে। এছাড়া সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি কাতার সফর করেছেন। এ সময় কাতারের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। পাকিস্তান ও কাতারের মধ্যে সম্পর্ক আগের চেয়ে জোরদার হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির পর দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিও করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাটাকের দেহেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। ২০ মার্চ প্রথমে ইমরান খানের করোনায় সংক্রমিত হওয়ার খবর আসে, পরে তার স্ত্রী বুশরা বিবিও করোনায় সংক্রমিত বলে জানানো হয়। ৬৮ বছর বয়সী ইমরান খান টিকা নেয়ার দুদিনের মাথায় করোনায় সংক্রমিত হন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান বলেন, টিকার কার্যকারিতা শুরু হতে কত সময় লাগে সেটা সবার বোঝা উচিত। টিকা তাৎক্ষণিকভাবে কাজ করে না, টিকা নেয়ার ২-৩ সপ্তাহের মধ্যে ইমিউনিটি তৈরি হতে শুরু করে। ইমরান খানের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে ফয়সাল সুলতান জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্রুত সেরে উঠছেন, তিনি কিছুদিনের মধ্যে তাঁর নিয়মিত কাজে যোগ দিতে পারবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চীনের যে কৌশলগত চুক্তি হয়েছে তার লক্ষ্য হল দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানো। কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এ চুক্তি হয়নি। গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে লিজিয়ান বলেন, এই চুক্তি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাকে গুরুত্ব দেবে। চুক্তির অন্য বিশেষ কোনো লক্ষ্য নেই কিংবা তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করে এটি সই করা হয়নি। চীনের মুখপাত্র জানান, ইরান চীন সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে 25 বছর মেয়াদি এ চুক্তি একটি সাধারণ অবকাঠামো হিসেবে কাজ করবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এ ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে হার্ট অব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে হার্ট অব এশিয়া সম্মেলনে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা বিস্তারের বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এছাড়া তিনি এই সম্মেলনে আফগানিস্তানের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং ওই দেশটির শান্তি প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখার উপায় নিয়ে বক্তব্য তুলে ধরেছেন। যুদ্ধ এবং নিরাপত্তাহীনতা সমগ্র অঞ্চলের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলে। এ কারণে নিরাপত্তা রক্ষায় আঞ্চলিক প্রভাবশালী সব দেশের উচিত এক্ষেত্রে জোরালো ভূমিকা রাখা। এক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। প্রথমত, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, মাদক চোরাচালান ও যুদ্ধের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার বিষয়টি সবাইকে উপলব্ধি করতে হবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এ অঞ্চলে অস্থিতিশীলতার অন্যতম কারণ হচ্ছে বিদেশিদের ধ্বংসাত্মক হস্তক্ষেপ এবং আফগানিস্তানের ঘটনাবলী এর অন্যতম দৃষ্টান্ত। তাই অবশ্যই বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আর দ্বিতীয়ত, শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজন এ অঞ্চলের সব দেশের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জাওয়াদ জারিফ তাজিকিস্তানে হার্ট অব এশিয়া সম্মেলনের অবকাশে সিকার নির্বাহী সম্পাদক কাইরাত সারিবাইয়ের সঙ্গে আলাপকালে বলেছেন, বিশ্বব্যবস্থায় পশ্চিমা একাধিপত্যবাদের যুগ শেষ হয়ে গেছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক ব্যবস্থার বর্তমান সমীকরণে এশীয় অঞ্চলের দেশগুলোর গুরুত্বের উপরও জোর দেন। বাস্তবতা হচ্ছে, বাইরের কোনো শক্তির উপর নির্ভরশীল না থেকে এবং বাইরে থেকে নিরাপত্তা আমদানি করে এ অঞ্চলের টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। এক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানের নিরাপত্তাহীনতা বর্তমানে ইরান, পাকিস্তান, ভারত, রাশিয়া, চীন সহ মধ্য এশিয়ার আরও অন্যান্য দেশের নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ অঞ্চলে বাইরের হস্তক্ষেপকে সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে হার্ট অব এশিয়া সম্মেলন এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে বাড়ছে করোনা ভাইরাস। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন 29টি জেলা ঝুঁকিপূর্ণ। তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে এক বছর আগে করোনা সংক্রমণ শুরু হবার পর গতকাল 29 মার্চ পর্যন্ত 8,949 জনের মৃত্যু হয়েছে আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,895 জন। গতকাল একদিনে 5,181 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে শঙ্কিত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, সংক্রমণের এই গতি অব্যাহত থাকলে হাসপাতালে রোগীর সংকুলান হবে না।
সংক্রমণের হার যদি এই গতিতে বাড়তে থাকে তাহলে পরে যত আইসিইউ বাড়াই, যত বেডই বাড়াই, তাতে কিন্তু সংকুলন হবে না। আমি আগেই বলেছি যে যেখানে রোগী উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তি স্থলগুলোকে বন্ধ করতে হবে।
এদিকে করোনা ভাইরাস সংক্রমণের হার বিবেচনায় দেশের 29টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা দিসাবরিনা ফ্লোরা সাংবাদিকদের এই তথ্য জানান। এই 29 জেলার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, রাজশাহী ও নওগাঁও। ইতিমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সোমবার সরকার নতুন করে 18 দফা নির্দেশনা ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম সীমিত করা। এ সময় জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানায় কাজ অর্ধেক জনবল দিয়ে চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। অদমনীয় করোনা অতিমারির এক বছর পরে এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা সংক্রমণ ঠেকাতে এখন থেকে রাজধানী সহ সারা দেশে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের যে কোনো কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে পালন করতে হবে। আজ মঙ্গলবার সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান,
গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্ধেক আসন খালি রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার শতভাগ।
আগামী 2 সপ্তাহ পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের যাত্রীবাহী ট্রেনে মোট আসনের 50% টিকিট বিক্রির নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। তাছাড়া স্বাস্থ্যবিধি ও করোনা সংক্রমণের অন্যান্য বিধি অনুসরণ করে ট্রেনে যাত্রী ও মালপত্র পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। আজকে দর্পণে শুনবেন সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও বিদেশি শ্রমিকদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনা।
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়। সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘুদেরও সমান অধিকার দেওয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর আগের কয়েক পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। এ সংক্রান্ত আলোচনার শেষ পর্বে আমরা সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘু ও বিদেশি শ্রমিকদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সৌদি আরবের আইন ও রাজনৈতিক কাঠামোয় সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো গুরুত্ব বা মর্যাদা নেই এবং তাদেরকে হুমকি বলে মনে করা হয়। একটি গোষ্ঠী ও বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের দ্বারা পরিচালিত সৌদি শাসন কাঠামোয় ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিজস্ব বিশ্বাস নিয়ে টিকে থাকার কোনো রকম পরিবেশ নেই। সৌদি শাসকরা মনে করেন, তাদের সমালোচকরা শুধু যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধাচরণ করছে তাই নয়, একই সঙ্গে সেদেশে প্রচলিত শরিয়া আইনকেও উপেক্ষা করে চলেছে। সৌদি রাজ পরিবারের প্রভাবশালী সদস্যরা জনসাধারণের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও বিদেশি শ্রমিকদের পক্ষ থেকে সমালোচনার ব্যাপারে খুবই স্পর্শকাতর। শুধুমাত্র সরকারের নীতির সমালোচনা করার কারণে বহু মানুষকে জেল জরিমানা দেওয়া হয়েছে এবং অনেকের বিদেশে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। সৌদি আরবে সংখ্যালঘুদের দুরবস্থার ব্যাপারে কোনো কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সংখ্যালঘুদের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের, কিন্তু অনেক দেশই সেটা মানছে না। সৌদি আরবে বহু বছর ধরে সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে আসছে। ওই দেশটিতে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনের ব্যাপারে উত্থাপিত অভিযোগ এবং আন্তর্জাতিক সমাজের পরামর্শের ব্যাপারে সৌদি সরকারের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় রিয়াদ কারো পরামর্শ কিংবা অভিযোগের ধার ধারে না এবং তারা সংখ্যালঘুদের মৌলিক অধিকারের বিষয়টিকে মোটেও আমলে নিচ্ছে না। ইরানের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অধিকার বিষয়ক বিভাগের অধ্যাপক সৈয়দ আলী সাদাত আকাভি এ ব্যাপারে এক নিবন্ধে লিখেছেন, 2009 ও 2013 সালে সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতির উপর পরিচালিত এক গবেষণা রিপোর্টে দেখা গেছে, মানবাধিকার রক্ষার জন্য মানবাধিকার পরিষদের সদস্য দেশগুলোর পক্ষ থেকে সৌদি সরকারকে অসংখ্যবার পরামর্শ ও অনুরোধ করা হয়েছে, কিন্তু সেসব অনুরোধকে আমলে নিচ্ছে না সৌদি কর্তৃপক্ষ।
পর্যবেক্ষকরা বলছেন, 2008 থেকে 2014 সালে সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থার উপর পরিচালিত এক গবেষণা রিপোর্টে দেখা গেছে সেখানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ধর্মীয় স্বাধীনতা হরণ, যাকে তাকে যখন তখন গ্রেপ্তার, অভিবাসীদের অধিকার লঙ্ঘন, গুম হয়ে যাওয়া, মানবাধিকার আন্দোলনকারীদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা, সরকার বিরোধীদের উপর নির্যাতন চালানো ও তাদের সাথে অমানবিক আচরণ করা, বাক স্বাধীনতা হরণ প্রভৃতি সেখানে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ওই গবেষণা রিপোর্টে বলা হয়েছে এ পরিস্থিতির জন্য সৌদি শাসকবর্গ দায়ী। এ প্রসঙ্গে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে বিশেষ প্রতিবেদক মিসেস আসমা জাহাঙ্গীরকে গ্রেপ্তার এবং আহমদিয়া সম্প্রদায়ের 22 জনকে সেদেশ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে ওই গবেষণা প্রতিবেদনে।
সৌদি আরবে ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিবেদক ধর্মীয় সংখ্যালঘুদের সাথে বৈষম্যের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাহরাইনের দুজন শিয়া মুসলিম শিক্ষক রিয়াদে বেড়াতে গিয়েছিলেন, কিন্তু বেআইনিভাবে সামরিক এলাকায় প্রবেশের মিথ্যা অভিযোগে সৌদি কর্তৃপক্ষ তাদের আটক করে এবং 55 দিন আটক রাখার পর তাদেরকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়। প্রতিবেদনে বলা হয়, আটক মিসেস আসমা জাহাঙ্গীর সংখ্যালঘু অধিকার বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের 135/47 নম্বর প্রস্তাব অথবা 1992 সালের ঘোষণা মেনে চলতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। প্রতিবেদনে সৌদি আরবের শিয়া মুসলমানদের সাথে চরম বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়। এমনকি স্কুল কিংবা শিশু প্রতিপালন কেন্দ্রেও শিয়া মুসলমানদের কাজ করার অনুমতি নেই। এছাড়া মন্ত্রিত্ব, মেয়র, কূটনীতি কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থায় সরকারের প্রতিনিধিত্ব করারও কোনো সুযোগ নেই শিয়া মুসলমানদের।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রতিবেদক জর্জ জি বোস্তামান্তে তার প্রতিবেদনে সৌদি আরবে অভিবাসী ও বিদেশি শ্রমিকদের অধিকার লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেছেন। তিনি বলেছেন, অনেককে গুম করা হয়েছে, অমানবিক নির্যাতন চালানো হয়েছে। সৌদি আরবে নারীদের সাথে সহিংস আচরণ বিষয়ক বিশেষ প্রতিবেদক ইয়াকিন আর্থক বলেছেন, 2008 সালের ফেব্রুয়ারিতে তিনি সেদেশ সফরে যান। তিনি তাঁর প্রতিবেদনে সৌদি আরবে কর্মরত বিদেশি নারীদের দুরবস্থা ও তাদের সাথে সহিংস আচরণের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। সেদেশে কর্মরত অধিকাংশ নারী গৃহকর্মী হিসেবে কাজ করে। বহু নারীর উপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে। শুরুতে তাদের পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্র কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়। এ কারণে এসব নারীরা সুযোগ মতো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি দেওয়া নারীদের 27% বেতন পায় না, 15% শারীরিকভাবে নির্যাতিত হয়, পরিচর্যার অভাবে 11% নারী নানান ধরনের অসুখে ভুগছে এবং 47% ঘাড়ে অতিরিক্ত কাজের বোঝা চাপানো হয়। যৌন নিপীড়ন চালানো ছাড়াও অনেককে ঠিকমতো খাবার দেওয়া হয় না এবং খুবই অমানবিকভাবে সেখানে দিন যাপন করতে তারা বাধ্য হয়। খোদ সৌদি আরবের নারীদের সঙ্গেও দাসীর মতো আচরণ করা হয়। সেখানে তাদের কোনো স্বাধীনতা নেই, নারীরা সেখানে পুরুষের ভোগের বস্তু। সম্প্রতি এমনটি জানিয়েছেন সৌদি থেকে পালানো দুই বোন। সিএনএনকে ওই দুই বোন জানায়, তারা জন্মের পর থেকে কড়া অনুশাসনের মধ্যে জীবন অতিবাহিত করেছেন এবং শারীরিকভাবে চরম নির্যাতনের শিকার হয়েছেন। সৌদিতে নারীদের কোনো ভবিষ্যৎ নেই, সে কারণে তারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে।
তাদের পরিবার থেকে পালানোর কারণ হিসেবে দুই বোন জানায়, আমরা আমাদের পরিবারের কাছে অনেক ভালো মেয়ে হিসেবে ছিলাম, কেননা পরিবারের সব কথা আমাদের মেনে চলতে হতো, তারা ঘরের সব কাজই করত। তারা আরও জানান, তবে ছেলেদের বেলায় এমনটা হতো না, ছেলেরা তাদের ইচ্ছা মতো চলে। গত কয়েক বছর ধরে সৌদি আরব থেকে নারীদের বাড়ি ছেড়ে পালানোর সংখ্যা ক্রমশই বাড়ছে। সম্প্রতি এক গবেষণায় জানা যায়, দেশটিতে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হিসেবে ক্ষমতাসীন হওয়ার পর থেকে নারীদের সৌদি থেকে পালানোর হার তুলনামূলক বেশি। তো শ্রোতাবন্ধুরা, সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে ধারাবাহিক আলোচনার শেষ পর্ব শুনলেন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
বিশেষ আলোচনাটি শুনলেন। এবার রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 30 মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে 29 জেলা, কালের কণ্ঠ। যুগান্তরের শিরোনাম, গণপরিবহনের ভাড়া বাড়ল 60%। শবে বরাতের রাতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন, ইত্তেফাক। নৈতিক সমাজ নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা প্রথম আলো। হঠাৎ বাড়ছে করোনার সংক্রমণ, চারদিকে উদ্বেগ উৎকণ্ঠা মানবজমিন। বিশ্বে করোনায় মৃত্যু 28 লাখ ছুঁই ছুঁই সমকাল। করোনার দ্বিতীয় ডোজ দেওয়ার মতো টিকা নেই, সেব্রিনা ফ্লোরা, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। দ্বিতীয় দফার শেষ প্রচারে নিজ কেন্দ্রেই মমতা, অমিত তারকায় পদ্মের মঙ্গল অভিযান, আনন্দবাজার পত্রিকা। শুধু নন্দীগ্রামে মোতায়েন 21 কোম্পানি, আধা সেনা। দ্বিতীয় দফার ভোটেও নজিরবিহীন নিরাপত্তা, সংবাদ প্রতিদিন। নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতবে শুভেন্দু, রেয়াপাড়ায় সাংবাদিক বৈঠকে দাবি অমিত শাহের। আজকাল
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। গণপরিবহনের ভাড়া বাড়ল 60%, দৈনিক ইত্তেফাক। করোনার কারণে সারা দেশে গণপরিবহনের ভাড়া 60% বৃদ্ধি করা হয়েছে। আজ এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামীকাল বুধবার থেকে 2 সপ্তাহ এই বর্ধিত ভাড়া বহাল থাকবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গণপরিবহন চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় বলা হয়, গণপরিবহনের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিতে হবে, এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আক্রান্তের দিক থেকে দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গণপরিবহন চলাচলে বিধিনিষেধ সহ 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার।
বাংলাদেশ প্রতিদিনের খবর অর্ধেক আসন ফাঁকা নিয়ে ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছে। আর স্বাস্থ্য অধিদপ্তর বলেছে দেশের 29টি জেলা করোনায় ঝুঁকিপূর্ণ। যারা করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেবার মতো টিকার মজুদ বর্তমানে দেশে নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। গতকাল এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মানবজমিন লিখেছে হঠাৎ বাড়ছে করোনার সংক্রমণ, চারদিকে উদ্বেগ উৎকণ্ঠা।
ইউরোপ থেকে ফিরলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন। মানব জমিনের এক খবরে লেখা হয়েছে দেশে করোনা ভাইরাসের বিস্তারে ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশে আগত ও বাংলাদেশ ত্যাগ করা প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলকভাবে করোনার নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে, যাত্রার 72 ঘন্টা আগে নমুনা দিতে হবে। এছাড়া যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো থেকে যারা আসবে তাদের জন্য 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদেরকেও 14 দিনের হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে।
শবে বরাতের রাতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন, ইত্তেফাকের এশিয়র নামের খবরে লেখা হয়েছে রাজধানীর সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের বিরোধে অনন্ত নামে কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাজু আহমেদ নামে আরও একজন আহত হয়েছে। সোমবার রাত আনুমানিক 11টার দিকে পুরানো ঢাকার সূত্রাপুরের ফরাশগঞ্জ ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। উদ্ধারকারী সারোয়ার জানান, অনন্তসহ আমরা 8-9 জন নামাজ পড়ে ঘোরাফেরা করে বাসার উদ্দেশ্যে রওনা হই। পথে ফরাশগঞ্জ ঘাট এলাকায় অনন্ত দেখতে পায় তাদের এলাকার ছোট ভাই সাজুকে মারধর করছে ওই এলাকার ফেরদৌস সহ 10-12 জন। তখন অনন্ত সেখানে প্রতিবাদ করতে এগিয়ে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই ফেরদৌস অনন্তের পেটে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক অনন্তকে মৃত বলে ঘোষণা করে।
নৈতিক সমাজ নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা প্রথম আলো। বিস্তারিত এ খবরে লেখা হয়েছে সাবেক মেজর জেনারেল আমোস আ আমিন নৈতিক সমাজ নামের একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। রাজনীতিতে নীতিমান নেতৃত্ব এবং নৈতিক মূল্যবোধ তৈরির উদ্দেশ্য নিয়ে এই রাজনৈতিক দল গঠন করা হয়েছে বলে জানানো হয়। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দল গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য দেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দ্বিতীয় দফার শেষ প্রচারে নিজ কেন্দ্রেই মমতা, অমিত তারকায় পদ্মের মঙ্গল অভিযান, দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ, 8 দফার নির্বাচন পর্বে ভোট দ্বিতীয়া। তার আগে মঙ্গলবারই প্রচারের শেষ দিনে প্রথম দফার মতো আর ঝোড়ো সফরে দেখা যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোট গ্রহণ পর্যন্ত তিনি নিজের কেন্দ্র নন্দীগ্রামেই থাকবেন। আজ নন্দীগ্রামে 4টি নির্বাচনী জনসভা করেছেন মমতা। বাসুলিয়া চকের সভা থেকে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর গলায় ফের শোনা গেল সেই কথা, বললেন, নন্দীগ্রামের মানুষকে দোষ দেই না, আমার পায়ে চোট করানো হয়েছে বহিরাগত গোন্ডাদের দিয়ে। এরপরই তার বার্তা, আর কোনো বহিরাগতকে ঢুকতে দেবেন না। নন্দীগ্রামে স্থানীয়দের সতর্ক করলেন তিনি। দ্বিতীয় দফায় 4 জেলায় 30 আসনে ভোট গ্রহণ থাকলেও সবচেয়ে নজরে অবশ্যই নীলবাড়ির লড়াইয়ের হট সিট নন্দীগ্রাম।
দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার একটি খবরের শিরোনাম, শুধু নন্দীগ্রামে মোতায়েন 21 কোম্পানি, আধা সেনা, দ্বিতীয় দফার ভোটেও নজিরবিহীন নিরাপত্তা। বিস্তারিত খবরে লেখা হয়েছে প্রথম দফার মতোই রাজ্যে দ্বিতীয় দফার ভোটে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করল নির্বাচন কমিশন। এ দফায় 30টি বিধানসভা কেন্দ্রের মোট 10,620টি বুথে মোতায়েন থাকবে মোট 651 কোম্পানি, আধা সেনা।
নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতবে শুভেন্দু, রেয়াপাড়ায় সাংবাদিক বৈঠকে দাবি। অমিত শাহের দৈনিক আজকালের এশিয়ার নামের খবরে লেখা হয়েছে ব্যাটল ফিল্ড নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রামে ভোটের আগে শেষ প্রচারে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রোড শো করার পর সাংবাদিক বৈঠক করে দাবি করলেন নন্দীগ্রামে বিজেপি জিতবে। শাহ বলেন বাংলার পরিবর্তন অবশ্যম্ভাবী, নন্দীগ্রামে শুভেন্দু জিতবে, শুধু জিতবে না বড় ব্যবধানে জিতবে, তার জন্য সাধারণ মানুষের কাছে এদিন আবেদনও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল মর তবু দম দে। আগেকার দিনে যারা লোহা লক্করের কাজ করত, মানে লোহা দিয়ে বিভিন্ন হাতিয়ার বানাত, তাদেরকে বলা হতো কামার। কামারেরা লোহাকে গরম করে পিটিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাত। কামারের কাজটাকে তাই শিল্পকর্মের মতো মনে করত অনেকেই,
বিশেষ করে গ্রামের মুরব্বীরা তাদের ছেলে সন্তানদেরকে এই কামারের কাছে দিয়ে যেত, যাতে তারা শিল্পের সাথে পরিচিত হতে পারে, সেই সাথে অলস কিংবা বেকার ঘোরাফেরা করার সুযোগ না পায়। ছেলেদের অভিভাবকেরা আরও একটা কাজ করত, তারা তাদের ছেলে সন্তানদের বাজারে পাঠাত। এতে করে ছেলেরা কাজও শিখত, সেই সঙ্গে রোজগারেরও ব্যবস্থা হতো, সংসার চলে যেত দিব্যি, সঞ্চয়েরও ব্যবস্থা হতো। কিন্তু পরিবারে অলস ছেলেও যে ছিল না তা কিন্তু নয়। এই অলস ছেলেরা সমস্যায় ফেলে দিত অভিভাবকদের। এরকমই এক অলসকে নিয়ে রয়েছে আজকের প্রবাদের গল্প। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই কামনা করছি।
সেই সুদূর অতীতে এক কিশোর ছেলে ছিল ভয়াবহ রকমের অলস। কোনো কাজই সে করতে চাইত না, খালি খাওয়া আর ঘুরে বেড়ানোই ছিল তার কাজ। কাজের কথা শুনলেই সে মন মরা হয়ে যেত। ছেলের এই ভাবসাব দেখে বাবা চিন্তা করল তাকে কামারের কাছে দেবে কাজ শেখার জন্য। কামারের কাজকর্ম শৈল্পিক হলেও বেশ কঠিন এবং পরিশ্রমের কাজ। ওই কাজে ছেলেকে দিলে ছেলের অলসতা বাপ বাপ করে পালাবে। বাবা একদিন ছেলের হাত ধরে নিয়েই গেল কামারের কাছে। কামার তার দোকানেই ছিল। সালাম এবং কুশল বিনিময়ের পর অলসের বাবা বলল, ওস্তাদ, ছেলেটা আমার যথেষ্ট চালাক চতুর, ভাবছি এই গ্রীষ্মের ছুটির অবসর দিনগুলোতে যেহেতু পড়ালেখা নেই আপনার কাছে রেখে যাব, আপনি ওকে ঠিক আপনার মতো একজন দক্ষ শিল্পী বানিয়ে ছাড়বেন।
ওস্তাদ কামার ভদ্রলোক অলস ছেলেটার দিকে একবার অভিজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বলল, এগুলো হচ্ছে আমার কাজের হাতিয়ার, কোন হাতিয়ার কি কাজে লাগে ছেলেকে ব্যাখ্যা দিয়ে বোঝালো। এরপর ছেলেকে হাপড় দেখিয়ে বাবাকে বলল, আপনি চিন্তা করবেন না, আমার চেয়েও ভালো কামার বানিয়ে ছাড়ব ওকে, তবে হ্যাঁ, শর্ত হল কাজে মন বসাতে হবে। বাবা বলল, ওস্তাদ, এই ছেলের অভিভাবক এখন থেকে আপনি, আপনি ভাববেন
ও এখন আপনারই ছেলে, যেরকম প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন মনে করবেন দেবেন। আমি শুধু চাই ও এক সুদক্ষ কামার হোক। এই বলে বাবা তার অলস পুত্রকে ওস্তাদ কামারের কাছে সঁপে দিয়ে চলে গেল। বাবা চলে যাওয়ার পর তার অলস ছেলে বুঝতে পারল এটা অলসতা করার জায়গা নয়। তারপরও সে অলস মুহূর্ত কাটাবার ফাঁক ফোকর খুঁজতে লাগল। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। কি করে কাজ কম করা যায়, কিভাবে কম পরিশ্রম করে কম ক্লান্ত হওয়া যায়, সেই সব উপায় খুঁজতে লাগল ছেলে। ওস্তাদ কামার তার প্রশিক্ষণের কাজ শুরু করে দিল। অলস ছেলেকে কাজের সকল যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দিল। তারপর বলল কোন যন্ত্র দিয়ে কি কাজ করা হয় এবং কিভাবে করা হয়। সবশেষে হাপড় দেখিয়ে বলল, দেখো বাবা, আমরা যা কিছুই বানাতে চাই প্রথমে লোহাকে এই গন গনে আগুনের ভেতর জ্বালাই। লোহা গরম হয়ে লাল রঙের হয়ে গেলে নরম হয়ে যায়। ওই নরম অবস্থায় তাকে পিটিয়ে পিটিয়ে যে ডিজাইন করতে চাই করি। এ কাজের জন্য হাপড়ের আগুন টকটকে লাল এবং প্রাণবন্ত হতে হবে। হাপড়ের ভেতরের আগুন যদি জল জলে না হয়, যদি মিট মিটে লাল হয়, তাহলে কোনো কাজ করা যাবে না, লোহাও নরম হবে না। এখন যাও, বিসমিল্লা পড়ে হাপড়ের কাছে গিয়ে বসো। হাপড় হলো এক ধরনের বায়ু উৎপাদন এবং প্রবাহের যন্ত্র।
আজকাল যেমন বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে বাতাস উৎপাদনের ব্যবস্থা রয়েছে, সেকালে এরকম ছিল না। চামড়ার কয়েক স্তর বিশিষ্ট মুখ খোলা বেলুনের মতো একটা যন্ত্র ছিল। বেলুনের উপরের স্তরে রশি লাগিয়ে উপরে কোথাও এমনভাবে ঘুরিয়ে নিচে আনা হতো যাতে ওই রশি ধরে টান দিলেই হাপড়ের ভেতরের বাতাস খোলা মুখ দিয়ে বেরিয়ে চুল্লির ভেতর যেত আর কয়লার আগুন গন গন করে জ্বলে উঠত। ওস্তাদ তাকে ওই হাপড়ের রশি ধরে টেনে টেনে আগুন জ্বালাতে বলল। সবশেষে বলল, আমরা কামারেরা এই কাজটাকে বলি দম দেয়া বা ফু দেয়া। তুমি এখন হাপড়ে দম দিতে থাকো। অলস ছেলে নিজেকে খুব কাজের লোক হিসেবে প্রমাণ দিতে বলল, আহে ঠিক আছে ওস্তাদ। এই বলে হাপড়ের পাশে গিয়ে বসল এবং ওস্তাদের কথা মতো রশি টেনে টেনে হাপড়ে বাতাস দিতে লাগলো। এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। ওস্তাদের কথা মতো রশি টেনে টেনে হাপড়ের বাতাস দিতে লাগলো অলস ছেলে। রশি ধরে টান দিলেই চামড়ার বেলুনের ভেতর থেকে বাতাস হাপড়ের ভেতর যেত এবং কয়লার আগুন গনগন করে উঠত। এভাবে ঘণ্টাখানেক কেটে গেল। অলস ছেলে হঠাৎ কাজের চাপে ক্লান্ত হয়ে গেল। তাই ওস্তাদের দিকে তাকিয়ে বলল, ওস্তাদ, ক্লান্ত হয়ে গেছি, আমার ডান পাটা একটু লম্বা করে দম দিতে পারবো? ওস্তাদ তার কপালের ঘাম মুছে নিয়ে বলল, এত দ্রুত ক্লান্ত হয়ে গেছ, অসুবিধা নেই, ডান পাটা লম্বা করে ছড়িয়ে দাও। এর কিছুক্ষণ পরই অলস ছেলে বলে উঠল, ওস্তাদ, বাপাটা একটু লম্বা করে ছেড়ে দেব? ওস্তাদ অনুমতি দিল বাপাটাও ছড়িয়ে দিতে। কিন্তু ছেলে তাতেও ক্ষান্ত হলো না, সে বিরক্ত হয়ে উঠতে লাগলো। কাজটা যেন তার জন্য ভয়াবহ কষ্টের মনে হলো। বলেই বসল, ওস্তাদ, একটু শুয়ে শুয়ে কাজ করতে পারবো? অসুবিধা নেই, হাপড়ে দম দেওয়ার কাজ হবে। ওস্তাদ এবার এক ঝলকে মাথা ঘুরিয়ে ছেলেটার দিকে তাকাল,
বলল, এরকম কথা তো আর কখনো শুনিনি, শুয়ে শুয়ে বিশ্রামও নেবে কাজও করবে, ঠিক আছে, যদি তাতে তোমার সুবিধা হয় সমস্যা নেই, করো। অলস ছেলে শুয়ে শুয়েই তার কাজ চালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে মনে মনে বলল, আমি তো সাংঘাতিক বোকা, হাপরের পাশে ঘুমিয়ে নিচ্ছি না কেন, ঘুমালেই তো পারি। ছেলে অবসাদে হাই তুলতে তুলতে ওস্তাদকে বলল, ওস্তাদ, আবহাওয়া বেশ গরম আজ, মানুষ অল্প কাজেই কেমন ক্লান্ত হয়ে যায়, যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে হাপরের পাশেই ঘুমোতে ঘুমোতে দম দেব। ওস্তাদ এবার অলস ছেলের কাণ্ড দেখে রেগে গেল, তার হাতের বিশাল হাতুড়িটা এক পাশে রেখে বলল, তুই মর তবু দম দে। এই ঘটনার পর থেকে যখনই কেউ কাজে মনোযোগ না দিয়ে ফাঁকি দেওয়ার অজুহাত খুঁজে বেড়ায়, তখনই বলা হয় মর তবু দম দে। তো শ্রোতা বন্ধুরা, গল্প ও প্রবাদের গল্প আজ এখানেই শেষ হচ্ছে, আবারও কথা হবে আগামী আসরে।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, অন্য কোনো দেশ হলে তিন বছরের মার্কিন সন্ত্রাসবাদে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ত। শত্রুরা এখন স্বপ্ন আর ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না, এটা তাদের কল্পনার বাইরে, বলেছেন IRGC বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সালামি। বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বহু আহত। দেশব্যাপী করোনায় আরও 42 জনের মৃত্যু। এবং ভারতের তৃণমূল নেতা অভিষেক বলেছেন, আমরা জয় বাংলা বললে বাংলাদেশি হয়ে যাই, আর প্রধানমন্ত্রী বললে হয়ে যান দেশপ্রেমী। এবারে আমাদের সঙ্গে শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.